নমস্কার, শুরু করছি জীবনবাণী। জীবনবাণী সকল শ্রোতা বন্ধুকে জানায় আমাদের প্রীতির শুভেচ্ছা। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা কেউই বলতে পারি না এই পৃথিবীতে আমাদের আয়ু কতদিনের। একটাই জীবন, জীবনে বেঁচে থাকার সময় আমাদের সৎ ও সুন্দর জীবনযাপন করা উচিত। আমাদের উচিত আত্মিকভাবে বৃদ্ধি পাওয়া, আমাদের হৃদয় দিয়ে ঈশ্বরকে উপলব্ধি করা। যদি তার কাছে আমরা সমর্পিত হই, তিনি আপনাকে পথ দেখাবেন। প্রিয় বন্ধু, আপনি কি চান ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে উপলব্ধি করতে? আপনি কি চান আপনার হৃদয়কে সমর্পণ করতে? তাহলে দেরি নয়, শুনতে থাকুন আজকের জীবনবাণীর অনুষ্ঠান।
প্রিয় শ্রোতা বন্ধু, আপনাকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনবাণী অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আজকের আপনাদের কাছে 32 এবং 33 এর গীত নিয়ে আলোচনা করব। গীত 32 এ লেখা আছে দাউদের মশকিল। মশকিল কথাটা হিব্রু কথা, এর অর্থ হল নির্দেশ স্থান। এই শব্দটা ইসরায়েল জাতির ভবিষ্যৎ সম্বন্ধীয়। মশকিল শব্দটা আপনারা উপদেশদান অর্থেও ব্যবহার করতে পারেন। ইসরায়েল জাতির ভবিষ্যৎ বিষয় আমরা দানিয়েল পুস্তকে যে উপদেশ বা মশকিল আছে সে বিষয় একটু লক্ষ্য করি। দানিয়েল ভাববাদী পুস্তকের 11:33 লেখা আছে, আর প্রজাদের মধ্যে যাহারা বুদ্ধিমান তাহারা অনেককে উপদেশ দিবে, তথাপি কিছুদিন পর্যন্ত তাহারা খড়গে, অগ্নিশিখায়, বন্দিদশায় ও লুটে পতিত হইবে। আবার দানিয়েল তার 11:35 লেখা আছে, আর বুদ্ধিমানদের মধ্যে কেহ কেহ পতিত হইবে, যেন তাহারা পরীক্ষাসিদ্ধ, পরিষ্কৃত ও শুক্লীকৃত হয়। শেষ পর্যন্ত ইহা হইবে, কেননা তখনও নিরূপিতকালের অপেক্ষা করা যাইবে। দানিয়েল তার 12:3 লেখা আছে, আর যাহারা বুদ্ধিমান তাহারা বিতানের দীপ্তির ন্যায়, এবং যাহারা অনেককে ধার্মিকতার প্রতি ফিরায় তাহারা তারাগণের ন্যায় অনন্তকাল দেদীপ্যমান হইবে। দানিয়েল তার 12:10 অনেকে আপনাদিগকে পরিষ্কৃত ও শুক্ল করিবে এবং পরীক্ষাসিদ্ধ হইবে, কিন্তু দুষ্টাচরণ করিবে, আর দুষ্টদের মধ্যে কেহ বুঝিবে না, কেবল বুদ্ধিমানেরাই বুঝিবে। বাইবেলের নতুন নিয়মে প্রভু যীশু ইসরায়েল জাতির যাতনার কথা বলেছেন মতিলিখিত সুসমাচারের 24:15। লেখা আছে, অতএব যখন দেখিবে ধ্বংসের যে ঘৃণাহ বস্তু দানিয়েল ভাওবাদী দ্বারা উক্ত হইয়াছে তাহা পবিত্র স্থানে দাঁড়াইয়া আছে, যে জন পাঠ করে সে বুঝুক। সুতরাং মশকিল এই কথার অর্থ সদ উপদেশ বোঝা, একথাও বোঝায়। আসুন এবারে আমরা বত্রিশের গীত পাঠ করা শুরু করি। এক পদে লেখা আছে, ধন্য সেই যাহার অধর্ম ক্ষমা হইয়াছে, যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে। আসুন ঈশ্বরের বাক্যে আলোচনায় যাওয়ার পূর্বে আমরা ঈশ্বরের হাতে সমর্পিত হয়ে তার কাছ থেকে শক্তি ও চালনা ভিক্ষা করি। প্রেমময় পিতা ঈশ্বর, তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব ও প্রশংসা করি যে তুমি এ পর্যন্ত আমাদেরকে তোমার বাক্যের সত্য দ্বারা স্বাধীন করে চলেছ, এবং সেই স্বাধীনতার যে আনন্দ তুমি আমাদের উপলব্ধি করতে সাহায্য করেছ। ধন্যবাদ দিই আমাদের অনেক শ্রোতাবন্ধুর জন্য যারা প্রভু তোমার বাক্য শ্রবণ করে আনন্দ, শান্তি, মুক্তি, পরিতৃপ্তি লাভ করেছেন। তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। যারা এখনও জীবনে দুঃখ, কষ্ট এবং যাতনা এবং বিভিন্ন শৃঙ্খলের মধ্যে আবদ্ধ, তুমি তাদের প্রতি দয়া করো। প্রার্থনা করি যেন তোমার বাক্যের মধ্যে দিয়ে তারা প্রকৃত সত্য উপলব্ধি করতে পারেন, তোমাকে হৃদয় স্থান দিতে পারেন। তুমি আমাদের সঙ্গে কথা বলো, তোমার আত্মা দ্বারা পরিচালিত করো। যার জীবনে দুঃখ, কষ্ট, অভাব, সংকট, রোগ, যাতনা আছে তুমি জানো। প্রভু, এই অবস্থায় আমরা তোমার শরণাপন্ন হই এবং তাদেরকে তোমার চরণতলে রাখি। তোমার দয়া, অনুগ্রহ তাদেরকে দেখতে সাহায্য করো। আমাদের দেশের জন্য প্রার্থনা করি, আমাদের দেশকে এবং আমাদের দেশনেতাদেরকে এবং আমাদের দেশের সকল মানুষকে আশীর্বাদ করো, একতায় প্রেমে বাস করতে অনুগ্রহ দান করো। প্রার্থনা করি আমাদের দেশে যে সমস্ত কুষ্ঠরোগীরা আছেন তাদের প্রতি দয়া করো। মানুষ যাদের ঘৃণা করে তুমি তাদের ভালোবাসো, তুমি তাদের প্রতি হস্ত বিস্তার করো এবং তোমার অনুগ্রহের সুস্থতা তুমি দান করো। সঙ্গে থাকো, যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় বন্ধু, আপনি জীবন বাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আজকের আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মের বত্রিশের গীত নিয়ে আলোচনা শুরু করেছি। এক পদ দেখছি যে দাউদের বক্তব্য হচ্ছে যে তিনি ঈশ্বরের সাক্ষাতে তাঁর দোষ স্বীকার করেছেন এবং ক্ষমালাভ করেছেন। কেবল ক্ষমালাভ নয়, কিন্তু পুনঃপ্রতিষ্ঠিত হয়েছেন। তিনি ঈশ্বরের পক্ষ ছায়ায় আশ্রয় লাভ করেছেন এবং মুক্তির গান গাইতে পেরেছেন। ধন্য এই শব্দটার ব্যবহার করা হয়েছে সুখী এই অর্থ বোঝাবার জন্য। আমরা এর আগে গীতসংগীতা একের গীতে এই শব্দটা পেয়েছি, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না। এর অর্থ যে ব্যক্তি সিদ্ধ একমাত্র তিনি এগুলো করেন না। আমি নিজেকে পরীক্ষা করে দেখি, আমি তো সিদ্ধ নই, আপনার কথা আমি জানি না, কিন্তু মনে রাখবেন সিদ্ধ বা নিখুঁত ব্যক্তি একজনই আছেন, তিনি হলেন খ্রিস্ট যীশু। ব্যবস্থা বা ঈশ্বরের নিয়ম আমাদের দোষী করে, কিন্তু যীশু নির্দোষ ব্যক্তি, কেননা তিনি সম্পূর্ণ ঈশ্বর। আজ্ঞা ও ব্যবস্থা মানুষকে ধন্য বলে না, কেননা মানুষের পক্ষে সম্পূর্ণরূপে সব ব্যবস্থা বা নিয়ম পালন সম্ভবপর নয়, কিন্তু খ্রিস্টের পক্ষে সম্ভব। প্রভু যীশু বলেছেন, আমি ব্যবস্থা পূর্ণ করতে এসেছি। আবার নতুন নিয়মে গালাতীয় তার তিনের অধ্যায় দশ পদে লেখা আছে, বাস্তবিক যারা ব্যবস্থার ক্রিয়াবলম্বী তারা সকলে শাপের অধীন, কারণ লেখা আছে, যে কেউ ব্যবস্থা গ্রন্থে লিখিত সমস্ত কথা পালন করিবার জন্য তাহাতে স্থির না থাকে সে শাপগ্রস্ত। বত্রিশের গীতে একের পদে বলা হয়েছে, যার পাপ আচ্ছাদিত হয়েছে সে ধন্য, যার পাপ ক্ষমা হয়েছে সে ধন্য। প্রভু যীশু খ্রিস্টই আমাদের পাপের জন্য প্রাণ দিয়েছেন। সুতরাং সিদ্ধ ব্যক্তি এবং যে কেউ তাতে বিশ্বাস করে তাকে তিনি সিদ্ধ গণনা করেন। বাইবেলের রোমিও তার চারের অধ্যায় পাঁচ পদে লেখা আছে যে, কিন্তু যে ব্যক্তি কার্য করে না তাহারই উপরে বিশ্বাস করে, যিনি ভক্তিহীনকে ধার্মিক গণনা করেন তাহার বিশ্বাসী ধার্মিকতা বলিয়া গণিত হয়। এইভাবে পুরাতন নিয়মের হাজার হাজার মানুষ আদম থেকে শুরু করে খ্রিস্টের আগমন পর্যন্ত যারা নারীর বংশজাত সেই জনের অপেক্ষা করেছিলেন, খ্রিস্টের প্রাণদানে তারা পূর্ব হতেই সিদ্ধতা লাভ করেছিলেন। দাউদ সেই কথাই ব্যক্ত করছেন। বত্রিশের গীতের দুই পদে লেখা আছে, ধন্য সেই ব্যক্তি যাহার পক্ষে সদাপ্রভু অপরাধ গণনা করেন না ও যাহার আত্মায় প্রবঞ্চনা নাই। ঈশ্বর কখনো পাপ দেন না বা পাপীদের উপরে শাপ আরোপ করেন না বা পাপ আরোপ করেন না যারা যীশুতে বিশ্বাস করে। পাপীর পাপ খ্রিস্টের উপরই আরোপিত হয়েছিল। রোমিও তার 4:25 সাধু পৌল বলেন, সেই যীশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন। তিনি পাপ জানতেন না, কিন্তু আমাদের জন্য পাপই গণিত হলেন। ঈশ্বরের কি অদ্ভুত ব্যবস্থা! দাউদ স্বীকার করেছেন যে তিনি তার পাপ লুকাতে চেয়েছিলেন। 32:3 লেখা আছে, আমি যখন চুপ করিয়াছিলাম আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল, কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করিতেছিলাম। দাউদ রাজা সিংহাসনে উপবিষ্ট, পরিষদ পরিবেষ্টিত। তিনি জানেন, ওই সব লোকেরা আমার পাপের কথা ওরা জানে না, উত্তম রূপে গোপন করে রেখেছি। কিন্তু তার বিবেক, তার অন্তরাত্মা কিন্তু মানে না, বারবার দংশাচ্ছে, দাউদ তুমি কি করেছো? এমনকি তার মনে হচ্ছে শরীরের প্রতিটা অস্থি ক্ষয়ে যাচ্ছে ওই গোপন পাপে। অবশ্যই দাউদের শরীর দুর্বল হয়ে পড়ছিল, তার বন্ধুজনেরাও নিশ্চয়ই এ বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করছিল। দিন প্রতিদিন ওইভাবে মানসিক যন্ত্রণার চাপে তিনি যেন পঙ্গু হয়ে পড়েছিলেন। 32:4 লেগেছে, কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল, আমার সরসতা গ্রীষ্মকালের শুষ্কতায় পরিণত হইয়াছিল, সেলা। ঈশ্বরের সন্তান হলেও আমরা পাপ করে ফেলি, কিন্তু সেই পাপ বহন করা অসম্ভব হয়ে পড়ে। এখানেই পরিত্রাণ প্রাপ্ত ও পরিত্রাণ পায়নি এমন মানুষের কিন্তু পার্থক্য রয়েছে। জাগতিক মানুষ পাপের মধ্যে পড়ে থাকতে পারে, কিন্তু ঈশ্বরের সন্তানেরা পারে না। 1 কুরিন্থ 11:31 আমরা দেখি, আমরা যদি আপনাদিগকে আপনারা চিনিতাম তবে আমরা বিচারিত হইতাম না, কিন্তু আমরা যখন প্রভু কর্তৃক বিচারিত হই তখন শাসিত হই, যেন জগতের সহিত দণ্ডাকা প্রাপ্ত না হই। দাউদ পাপ করার পর নাথন ভাববাদী তার কাছে এসে ভৎসনা করলেন এবং বললেন, দাউদ আপনাকে একটা গল্প শোনাতে চাই। ভাববাদী বললেন, এক নগরে দুটো লোক ছিল, তাদের মধ্যে একজন ধনবান, অন্যজন দরিদ্র। ধনবানের অনেক মেষ ছিল, কিন্তু দরিদ্র লোকটা কেবলমাত্র একটা মেষ বৎসা ছিল। কিন্তু ওই ধনবান দরিদ্র ব্যক্তির ওই মেষ বৎসা কেড়ে নিল এবং অতিথিদের ওই মেষ বৎসা দিয়ে আদর আপ্যায়ন করল। এ কথা শুনে দাউদ খুব রেগে গেলেন এবং নাথন ভাওয়াদিকে বললেন, জীবন্ত সদাপ্রভু দিব্য, ওই ধনবান ব্যক্তি মৃত্যুর সন্তান, সে কিছু দয়া না করে এই কাজ করেছে, সেই জন্য সে মেষ বৎসা চতুর্গুণ ফিরিয়ে দেবে। তখন নাথন ভাওবাদী দাউদকে বললেন, আপনি সেই ব্যক্তি। দেখুন 2 সমুয়েল 12:1-7, আর দাউদ নিজ পাপ স্বীকার করলেন। 32:5 ফিরে আসি, 5, আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম, আমার অপরাধ আর গোপন করিলাম না, আমি কহিলাম আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব, তাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে, সেলা। আমার আপনার জন্য এটা একটা সুন্দর মশকিল উপদেশ, তাই নয় কি? যদি আমরা আমাদের পাপ কার্যের দ্বারা ঈশ্বর হতে বিচ্ছিত হয়ে থাকি, তবে কি প্রকারে পিতা ঈশ্বরের চরণে ফিরে যেতে পারি, সেই বিষয়ে দাউদ পথ দেখিয়েছেন। বাইবেলের নতুন নিয়মে 1 জোহন 1:9 লেখা আছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে শুচি করিবেন। 6 আছে, এই জন্য যখন তোমাকে পাওয়া যায় প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক, অবশ্য জলরাশি প্লাবন হইলে তাহা তাহার নিকটে আসিবে না। দাউদ এখানে কিন্তু জলরাশির প্লাবন কথাটা উল্লেখ করেছেন। মনে হয় দাউদের মহা জলপ্লাবনের কথা স্মরণ হয়েছিল নোহের সময়, যে আমরা আদিপুস্তক তার 6:8 পাই, যখন 40 দিবারাত্র বৃষ্টি হল, পৃথিবীর সকল উনুই খুলে গেল এবং সুউচ্চ পর্বতগুলিও 15 হাত জলের তলায় ডুবে গেল। নোহ ও তার পরিবার জাহাজের মধ্যে নিশ্চিন্ত মনে নিরাপদে রক্ষিত হলেন। বিচারের সেই জল নোহ ও তার পরিবারের কাছে এল না, কেন তাদের উপরে বিচারের দণ্ডাজ্ঞা ছিল না। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আবার আর একটা বিচারের দিন এগিয়ে আসছে, আর ওই দিন আর জল নয় কিন্তু আগুনের মধ্যে আমাদের পড়তে হবে। আপনি কি বিচারের দণ্ডাজ্ঞার বাইরে থাকতে চান? আপনার গোপন পাপ স্বীকার করুন, প্রভু যীশুতে বিশ্বাস করুন, তার চরণ ধরুন। যোহন লিখিত সুসমাচারের 5:24 পদে লেখা আছে, যে যীশুকে বিশ্বাস করে সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে, এবং বিচার আনিত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে। 32 গীতে ফিরে আসি, 7 পদে লেখা আছে, তুমি আমার অন্তরাল, তুমি সংকট হইতে আমাকে উদ্ধার করিবে, রক্ষাগীত দ্বারা আমাকে বেষ্টন করিবে। 32 গীতের এই পদটা শেষ হয়েছে সেলা এই শব্দ দিয়ে। সেলা অর্থে এর আগে অনেকদিন আগেই বলেছি আপনাদেরকে, থামো, দেখো, শোনো, এটা একটা নির্দেশ। সেলা গানের মাঝে সঙ্গীত পরিচালকের একটা নির্দেশ। এই সময় বাদ্যযন্ত্র, গায়ক, গায়িকা সকলে পুনর্নির্দেশ না পাওয়া পর্যন্ত নীরব। কেন নীরব? এতক্ষণ যা গান গিয়েছি মুহূর্তের জন্য সে বিষয়ে একটু স্মরণ করি। প্রিয় বন্ধু, আপনি কি সুর হারিয়েছেন? ঈশ্বরের সঙ্গে সহভাগিতা কি বিচ্ছিন্ন হয়েছে? হতে পারে। এবং নিজেকে আশ্রয়হীন, অসহায় মনে করছেন? তাহলে জানুন, ঈশ্বরই হলেন আপনার জীবনের প্রকৃত আশ্রয়স্থল, আপনার জীবনের জন্য রয়েছে আশা। 32 গীতে 8 পদে লেখা আছে, আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব। হ্যাঁ, আমাদের জীবনটাই তো সঙ্গীত, ঈশ্বর হলেন পরিচালক। আমাদের সেই পরিচালকের প্রতি দৃষ্টি রাখতে হবে, তাঁর চোখের ইশারা, তাঁর আঙ্গুলের নির্দেশ মতো চলতে হবে, তবেই জীবন সঙ্গীত মধুর হবে, তাল, মান, লয় তার সুরে বাঁধা থাকবে। 32 গীতের 9 পদে লেখা আছে, তোমরা অশ্ব ও অশ্বতরের ন্যায় হইও না, যাহাদের বুদ্ধি নাই, বলগা ও লাগাম ভূষারূপে পড়াইয়া তাহাদিওকে দমন করিতে হয়, নতুবা তাহারা তোমার নিকটে আসিবে না। আকাশে দেখি যে গ্রহ এবং গ্রহে গ্রহ নিজ নিজ কক্ষপথে সূর্যকে পরিক্রমা করছে। ঠিক তেমনি ঈশ্বর চান আমরাও তাঁর ইচ্ছা অনুসারে চলি, কিন্তু দুঃখের বিষয় অনেকেই আমরা ঈশ্বরের ইচ্ছানুসারে চলি না। যতক্ষণ না মার খাই ততক্ষণ নিজের ইচ্ছা মতো চলি, ঘাড় কাত করে থাকি। একজন ভদ্রলোকের একটা গাধা ছিল। একদিন তার এক বন্ধু তার বাড়িতে বেড়াতে এলো। বন্ধুর অনুরোধে ভদ্রলোক স্থির করলেন গাধাটা না, গাড়ি চেপে আর এক বন্ধুর বাড়ি যাবেন। গাধাটাকে এনে গাড়িতে জুড়ে দুজনে চেপে বসলেন। এবার সেই ভদ্রলোক একটা খেটে ডান্ডা নিয়ে গাধার মাথায় দুম করে এক ঘা দিল। বন্ধু জিজ্ঞাসা করল, অমনভাবে আঘাত করলে কেন? ভদ্রলোক উত্তর দিল, অমন না করলে পশুটা নিজ কর্তব্যে মনোযোগ দেবে না। আমরা অনেকেই ওই পশুর মতো, আমাদের জন্য বলগা ও লাগামের প্রয়োজন হয়। গীতিকার শেষ করেছেন এই বলে, 32 গীতের 10-11 পদ, দুষ্টের অনেক যাতনা হয়, কিন্তু যে ব্যক্তি সদাপ্রভুতে নির্ভর করে সে দয়াতে বেষ্টিত হইবে। ধার্মিকগণ সদাপ্রভুতে আনন্দ কর, উল্লাস কর, হে সরল চিত্ত সকলে তোমরা আনন্দধ্বনি কর। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি যেই হন না কেন, যেখানেই থাকুন না কেন, যদি আপনি প্রভু যীশু খ্রিস্টকে নিজ পরিত্রাতা মুক্তিদাতা বলে জেনে থাকেন, আসুন আমার সাথে আপনার হৃদয়ে ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দধ্বনি করুন, তার জয়ধ্বনি করুন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। এখন আমরা 33 গীত আলোচনা করব। প্রিয় বন্ধু, আপনি জীবনবাণীর অনুষ্ঠান শুনছেন, আর এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে এখন 33 গীত নিয়ে আলোচনা করতে চলেছি। এক পদে লেখা আছে, ধার্মিকগণ সদাপ্রভুতে আনন্দধ্বনি কর, প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত। আমাদের সদাপ্রভুতে আনন্দ করতে বলা হয়েছে, সুন্দর একটা প্রশংসা গীত। এমনও হতে পারে যে দাউদ হয়তোবা এই গীতটি রচনা করে থাকতে পারেন, কেননা রচনাধারা অনেকটা দাউদের রচনার মতো। 2 পদে লেখা আছে, তোমরা বিনাতে সদাপ্রভু স্তব করো, দশতন্ত্রী নেবলে তাহার উদ্দেশ্যে গীত গাও। এই গীতের সঙ্গে কোন প্রকার বাদ্যযন্ত্র ব্যবহৃত হবে সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। 3 পদে আছে, তাহার উদ্দেশ্যে নূতন গীত গাও, জয়ধ্বনি সহ মনোহর বাদ্য কর। গীতিকার বলছেন, আমাদের নতুন গীত গান করতে হবে, গীত হবে প্রভুর উদ্দেশ্যে। এই নতুন গান কি? গীতসংগীতায় অনেক গীতে নতুন গীতের কথা বলা হয়েছে, আর এইসব নতুন গান ভবিষ্যতে একদিন গাওয়া হবে। যখন নতুন গান গাইবার সময় উপস্থিত হবে, গায়ক গায়িকারাও সবাই নতুন হবে। হ্যাঁ, আমরা সবাই নতুন হব, রূপান্তরিকৃত হব, নতুন দেহ পাব, এবং আশা করি ওই নতুন দলের সাথে মিশে আমিও নতুন গান গাইব। আমার দৃঢ় বিশ্বাস, প্রভু আমাকে স্বর্গে সকলার সাথে এবং দূতেদের সাথে মিলে গান করবার অনুমতি দেবেন। প্রকাশিত বাক্যে 5:9-10 লেখা আছে, আর তাহারা এক নতুন গীত গান করেন, বলেন, তুমি ওই পুস্তক গ্রহণ করিবার ও তাহার মুদ্রা খুলিবার যোগ্য, কেননা তুমি হত হইয়াছ এবং আপনার রক্ত দ্বারা সমুদায় বংশ ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ হইতে ঈশ্বরের নিমিত্ত লোক দিয়ে ক্রয় করিয়াছ এবং আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে তাহাদিওকে রাজ্য ও যাজক করিয়াছ, আর তাহারা পৃথিবীর উপরে রাজত্ব করিবে। গীতিকার আমাদের উৎসাহিত করছেন যেন আমরা আমাদের স্রষ্টা ঈশ্বরের প্রশংসা গান করি, কিন্তু নতুন গান আমরা স্বর্গেতে গাইব, আমরা আমাদের পরিত্রাতা প্রভু যীশুখ্রিস্টের জয় গান করব। ওই বাইবেলের শেষ বই প্রকাশিত বাক্যের 14:3 লেখা আছে, আর তাহারা সিংহাসনের সম্মুখে ও সেই চারি প্রাণীর ও প্রাচীন বর্গের সম্মুখে নূতন একটি গীত গান করে, পৃথিবী হইতে কৃত সেই 144,000 লোক ব্যতীত রেখে আর কেহ সেই গীত শিখতে পারিল না। যে নতুন গানের কথা উল্লেখ আছে সেই গান ভবিষ্যতের জন্য। এই গীতে আর একটা বিষয় লিখিত আছে, নিপুণতার সাথে গান গাইতে হবে। আমার বিশ্বাস আপনি যখন অনেক শ্রোতার সামনে গান গাইবেন, আপনি চেষ্টা করবেন যেন গান সুন্দর তাল মান লয় ঠিক রেখে গাওয়া হয়। আজকাল আবার লক্ষ্য করা যায় উপাসনা মন্দিরেতে উপযুক্ত যুবক যুবতী বা স্তুতি প্রশংসা বা আরাধনা গীতে অংশগ্রহণ করছে না, আর যারা অংশগ্রহণ করছে তারা মনোযোগ দিয়ে গাইছে না। মনে রাখবেন, আপনি যখন স্তুতি গান গাইছেন, কার স্তুতি করছেন, কার প্রশংসা গান করছেন, কার ভজনা করছেন? সর্বশক্তিমান ঈশ্বর ও তাঁর পুত্র প্রভু যীশু নয় কি? আমি স্বীকার করি সকলের গানের গলা এক নয়, সকলের সুর লয়ে পারদর্শী নয়, সুতরাং আপনার সাধ্যমতো আপনি গান করুন। যখন আপনি উঁচু পর্দায় উঠতে পাচ্ছেন না, তখন উঁচু পর্দায় উঠবার চেষ্টা করছেন কেন? আপনি কি বিকৃত স্বরে সুমধুর সঙ্গীতটা নষ্ট করছেন না? ঈশ্বরের প্রশংসা গান গাইবার অধিকার সবার আছে, কিন্তু যতটা আপনার মধ্যে সাধ্য তার মধ্যে থাকুন। আজকাল আবার অনেকে আছেন যারা আধুনিক সুর ছাড়া গান গাইতেই চান না, এবং তারা তাদের পছন্দ হয় না পুরানো দিনের গান। হ্যাঁ, একথাও সত্য যে দাউদ রাজা ঈশ্বরের নিয়ম সিন্ধুক আনবার সময় নাচতে নাচতে প্রায় অর্ধ উলঙ্গ হয়ে পড়েছিলেন, কিন্তু স্থান কাল পরিবেশ এগুলোকে চিন্তার মধ্যে আমরা কি রাখব না? প্রিয় বন্ধু, একটু চিন্তা করে দেখবেন, 33:4 লেখা আছে, কেননা সদাপ্রভুর বাক্য যথার্থ, তাঁর সকল ক্রিয়া বিশ্বস্ততা সিদ্ধ। সদাপ্রভুর বাক্য সকল ক্রিয়া বলতে তাঁর সৃষ্টির ক্রিয়া সকল বোঝায়। 6 আমরা দেখি এখানে বিশেষ করে, আকাশমণ্ডল নির্মিত হইল সদাপ্রভুর বাক্যে, তাঁর সমস্ত বাহিনী তাঁর মুখের শ্বাসে। ঈশ্বরের বাক্য পরাক্রমী শক্তিশালী। একজন প্রচারক তাঁর লেখায় লিখেছেন যে কোনো এক সঙ্গীত আসরে তিনি দেখছেন একজন তাঁর উচুস্বরে 2-3 কাঁচের গ্লাস ভেঙে ফেললেন। ঈশ্বর তাঁর রব সৃষ্টি করার জন্য ব্যবহার করেছিলেন, সৃষ্টি লয় করার জন্য নয়। এই মহাবিশ্ব তিনি তাঁর বাক্যে সৃষ্টি করলেন। এখনকার দিনে একজন স্কুলের ছাত্রকে জিজ্ঞাসা করলে সে অতি সহজেই বলবে, আলোর মধ্যে শক্তি আছে। ইলেকট্রনিক্যাল এবং ইলেকট্রনিক এই দুটোর মধ্যে পার্থক্য, একথা কি কখনো চিন্তা করেছেন যে এ সকলই সৃষ্টি হয়েছিল যেদিন ঈশ্বর তাঁর রব শুনিয়েছিলেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যা কিছু দেখছি, আকাশ গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র পৃথিবী ও পৃথিবীর যাবতীয় গাছপালা জীবজন্তু পশু, যা কিছু আমরা দেখছি মানুষ, সবই তাঁর বাক্যে সৃষ্টি হয়েছে। প্রিয় বন্ধু, 10 দেখি সদাপ্রভু জাতিগণের মন্ত্রণা ব্যর্থ করেন, তিনি লোকবৃন্দের সংকল্প সকল বিফল করেন। আমরা দেখি জাতিসংঘ যিশাইয়া ভাববাদী 2:4 একটা অংশ তাদের লিখেছেন তাদের মটতে। সেখানে লেখা আছে, আর তাহারা আপন আপন খড়গ ভাঙিয়া লাঙলের ফাল গড়িবে ও আপন আপন বর্ষা ভাঙিয়া কাস্তা গড়িবে, এক জাতি অন্য জাতির বিপরীতে আর খড়গ তুলিবে না, তাহারা যুদ্ধ শিখিবে না। মনে হয় ভুল পথ তারা গ্রহণ করেছেন। সত্যি কি তারা খড়গ ভেঙে লাঙলের ফাল গড়ছে, আপন আপন বর্ষা ভেঙে কি কাস্তা গড়ছে? ভালো করলে দেখা যাবে তারা পরস্পরকেই ভাঙছে। চিন্তা করে দেখুন, এই যে তারা গীত সংহিতা 33:10 নিলে মনে হয় উপযুক্ত হতো। অতীতের সাক্ষ্য কি আমরা পাই না? আমরা এরকম অনেক বিষয় দেখেছি, কিন্তু সত্যিকারের শান্তি এই পৃথিবীতে আসেনি, শুধুমাত্র ঈশ্বরই এই শান্তি দিতে পারেন। বারো পদে আছে যে বিষয়, এই পথটা সেই সকল রাজ্যে সেই সকল জাতিকে দেওয়া হোক যেন তারা যাচাই করে দেখতে পারে যে কি অবস্থায় তারা আছে। ১৩ পদে দেখি যে এইখানে আমরা বুঝতে পারি তিনি সমুদয় মনুষ্য সন্তানকে নিরীক্ষণ করেন, সর্বব্যাপী সর্বময় ঈশ্বরের দৃষ্টিকে কেউ এড়াতে পারে না। ১৩৯ গীতের ৭-১১ পদে সেই কথাই লেখা আছে। আমরা দেখি নেপোলিয়ন একসময় বলেছিলেন যে যার সৈন্য বেশি তার দিকে ঈশ্বর থাকেন, কিন্তু তিনি তার কথায় ভুল করেছিলেন। আমরা দেখি যে ওয়াটারলু যুদ্ধে সৈন্যবল প্রবল প্রচুর ছিল, কিন্তু তিনি পরাজিত হয়েছিলেন। যে জাতির কাছে অনেক বোমা আছে এমন নয় যে ঈশ্বর তাদের সাথে থাকবেন, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ১৮ পদে লেখা যে দেখো সদাপ্রভু দৃষ্টি তাহাদের উপরে যারা তাহাকে ভয় করে, যারা তাহার দয়ার প্রতীক্ষা করে। যারা ঈশ্বরকে ভয় করে অর্থাৎ ভক্তি করে, ঈশ্বর তাদের প্রতি বিশেষ দৃষ্টিপাত করেন। কারা ঈশ্বরকে ভয় করে? যারা তাঁর সন্তান, যারা প্রভু যীশুকে নিজ পবিত্রতা বলে গ্রহণ করেছে, যীশুকে বিশ্বাস করেছে। ৩৩ গীতে ২১ পদে লেখা আছে, হাঁ আমাদের চিত্ত তাহাতেই আনন্দ করিবে, কেননা আমরা তাহার পবিত্র নামে বিশ্বাস করিয়াছি। যখন আমরা ঈশ্বরের নামে বিশ্বাস করি তখনই মন আনন্দে ভরে যায়। আমি একটা পরামর্শ দিই, মনে হয় আপনার ভালো লাগবে। গীত সঙ্গীতা মন দিয়ে পড়ুন, মনে মনে আবৃত্তি করুন, দেখবেন আপনার হৃদয় ঈশ্বরের বাক্যে আশীর্বাদযুক্ত হচ্ছে, মন দিনে দিনে আনন্দে ভরে যাচ্ছে, ভয় দূরে সরে যাচ্ছে এবং পবিত্র শাস্ত্র আপনার জীবনে অর্থপূর্ণ হয়ে উঠছে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন।
শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন বাইবেল থেকে জীবনবাণীর আজকের আলোচনা। আমাদের অনুষ্ঠান কেমন লাগলো? যদি এই বিষয়ে আপনি আরো কিছু জানতে চান এবং আপনার যদি বাইবেল না থাকে, তাহলে বাইবেল ছাড়া এই অনুষ্ঠান আপনি কেমনভাবে বুঝতে পারছেন আমাদের ঠিকানায় শীঘ্রই লিখে জানান। আপনার কি মোবাইল আছে? যদি মোবাইল থাকে তাহলে SMS এর মাধ্যমে অথবা ফোনে আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন। এবার আমাদের মোবাইল নাম্বারটা লিখে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438045। আরেকবার নম্বরটি বলছি, মিলিয়ে নিন, 9433497235, এবং আমাদের ফোন নাম্বার হল 2438004545। এবার তাহলে আমাদের নতুন ঠিকানাটা লিখে নিন। আমাদের নতুন ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট ব্যাগ নম্বর 1, পোস্ট চোকা, কলকাতা 700104। আমাদের আরেকটি ঠিকানা হল জীবনবাণী TWR ইন্ডিয়া, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আজকের সময় এখানেই শেষ, বিদায় নিচ্ছি, নমস্কার।